যেমনটি হয়তো একটু আগেই বিশ্ব সংবাদে আপনারা শুনেছেন, বাংলাদেশে ডেঙ্গু রোগের প্রকোপ আরও বেড়েছে। বেসরকারি হিসেবে এ পর্যন্ত 30 জনেরও বেশি লোক মারা গেছেন এই ডেঙ্গু রোগে, আর আক্রান্ত হয়েছেন প্রায় 4 লক্ষ লোক। ডেঙ্গুর এই প্রাদুর্ভাব ও বিস্তারকে অনেকেই মহামারীও বলতে চাইছেন। এ নিয়ে রাজনীতির মাঠও সরগরম হয়েছে, কিন্তু আমরা কথা বলবো বিজ্ঞানীর সঙ্গে, কথা বলবো বাস্তবতার দিকে নজর রেখে। আজ ডেঙ্গু রোগ নিয়ে কথা বলতে সরাসরি টেলিফোন লাইনে ঢাকা থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার। অধ্যাপক বাশার, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
অধ্যাপক বাশার, আমরা শুনে আসছি যে একটি বিশেষ ধরনের মশা এডিস মশা এই ডেঙ্গু রোগের জীবাণু বহন করে, অন্যান্য মশা থেকে এই এডিস মশার পার্থক্যটা আসলে কি?
আসলে এডিস মশার পায়ে এবং গায়ে সাদা এবং কালো লোনা কাটা দাগ থাকে। এডিসের মশাটা যেমন বাংলাদেশে যে ঢাকা শহরে দুইটা মশা প্রকট, তার মধ্যে একটা হচ্ছে কিউলেক্স আর একটা হচ্ছে এডিস। কিউলেক্স মশাটা একটু ব্রাউন কালার বা বাদামি বা মেজ কালারের হয়, এর মধ্যে গায়ে এবং পায়ে কোনো ডোরা কাটা দাগ থাকে না। এখানে এডিস মশা দেখতে খুবই চমৎকার এবং গায়ে এবং পায়ে সাদা এবং কালো ডোরা কাটা দাগ দেখলেই চেনা যায় এডিস মশা কেমন। আপনি ফেসবুক লাইভে আমার ওয়াল থেকে ছবিও দেখাতে পারেন, এখানে আমার ওয়ালে মসকিউরি অ্যালবামের ছবিও আছে।
জি, আপনার বার্তাটা আমরা একটু পরে পেয়েছি, কাজে ওই ছবিটা এখন আর দেখানো সম্ভব হচ্ছে না, পরে হয়তো আমরা দেখাবো।
আচ্ছা,
তো বাংলাদেশে সাম্প্রতিক সময় এই মশার প্রাদুর্ভাবের প্রধান প্রধান কারণ কি?
আসলে এই প্রাদুর্ভাবের কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। আপনারা দেখবেন যে যদি আপনি জলবায়ু বা আপনার বৃষ্টিপাতের ডাটা আমরা নেই, 1953 সালের পরে 2019 সালেই বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে এত বেশি বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের রেকর্ড 53 সালের পরে আর এরকম নাই। আর এডিস মশার ডিমের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেটা প্রকৃতিতে শুকনো অবস্থায় 6 মাস পর্যন্ত থেকে যেতে পারে। তো গত বছরের যে ডিম এডিস মশা পেরেছিল, বৃষ্টিপাত না পাওয়ার কারণে সেই ডিমটা প্রকৃতিতে থেকে গেছে, এবং ফেব্রুয়ারিতে যখন মানে আগেই 4 মাসের মাথায় বৃষ্টিপাত পেয়েছে, তখন ওই ডিম ফুটে ফেব্রুয়ারিতে একটা বড় কমিউনিটি ডেভেলপ করেছে বাংলাদেশে। যে কারণে ফেব্রুয়ারির পরে মার্চ এপ্রিল মেতে এই তারা আরো বাচ্চা দিয়ে একটা বিরাট কমিউনিটি এবং একটা বিরাট সংখ্যায় এডিস মশা জন্ম হয়েছে বাংলাদেশে।
আর অন্য ধরনের যে মশা বললেন, ওটা কতখানি ক্ষতিকর?
কিউরেক্স মশা ঢাকাতে কোনো রোগ ছড়ায় না, তবে বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু জেলা রয়েছে, যে জেলাগুলোতে ফাইলেরিয়া বা ইলেফেন্টাইসিস বা গোদরোগ এটা ছড়ায়। কিন্তু ঢাকা শহরে যেহেতু ওই নেমাটোডটা কিউরেক্স মশা বহন করে না, তাই কিউরেক্স মশা এই মুহূর্তে রোগ ছড়ানোর জন্য তেমন দায়ী না। আরো কিছু মশার প্রজাতি ঢাকা শহরে আছে, যেমন ম্যানসোনিয়া, আর্মিজেরি, স্টকজোরিঙ্কাইটিস, তারা আমাদের জানা মতে কোনো রোগ ছড়ায় না।
জি, অনেকেই বলছেন যে এডিস মশা হাঁটুর উপরে উঠতে পারে না, কাজে হাঁটু পর্যন্ত সুরক্ষিত থাকলে এই রোগ থেকে রক্ষা পাওয়া যায়। যেমন আবার অনেকেই বলছেন যে পায়ে নারকেল তেল মাখলে এই মশার কামড় দেয় না। তো এই বিষয়গুলো কতটা যুক্তিসঙ্গত, কতটা বিজ্ঞানসম্মত?
সম্পূর্ণই অযৌক্তিক, এটা সম্পূর্ণ একটা ফেক নিউজ। একজন ডাক্তারের বরাত দিয়ে ফেসবুক একটা কমিউনিটি এই জিনিসটা ছড়িয়েছিল। আমরা ল্যাবে মসকিটো দিয়ে আমরা সবসময় আমরা যে পরীক্ষা নিরীক্ষা বা এক্সপেরিমেন্ট করি, এডিস মশা পায়ে কেন মাথার তালুতে পর্যন্ত কামড়াইতে পারে এবং এতদূর উঠতে পারে? যে নিউজটা ছড়ানো হয়েছে নারকেল তেল এবং হাঁটু পর্যন্ত কামড়াতে পারবে না, সম্পূর্ণই ভুল এবং ভুল একটা নিউজ মানুষের মধ্যে ছড়ানো হয়েছে। আমি ফেসবুক কমিউনিটিকে অনুরোধ করব, কোনো কিছু না জেনে তথ্য যাচাই না করে দয়া করে এগুলো শেয়ার করবেন না। এগুলো শেয়ার করলে মানুষ বিভ্রান্ত হবে।
তার মানে এডিস মশা শরীরের যে কোনো জায়গায় কামড় দিতে পারে?
যে কোনো জায়গায়, দাঁড়ানো অবস্থায় বা শু অবস্থায় যে কোনো জায়গায় কামড়াতে পারবে সে। এটা হাঁটুর সাথে এর কোনো সম্পর্ক নাই, কমপ্লিটলি একটা ফলস নিউজ।
তো এই কামড়ে যে ডেঙ্গু রোগ হয়, এ কি সব মানে যে কোনো লোককে যখন ডেঙ্গু যখন এডিস মশা কামড় দেয় তখনই কি ডেঙ্গু রোগ হবে, নাকি এর সঙ্গে আরো কিছু শর্ত জড়িত আছে, শারীরিক শর্ত?
আসলে এডিস মশা যেমন ধরেন আজকেও আমার ল্যাবরেটরিতে আমাকে 4টা এডিস মশা আমাকে কামড় দিয়েছে এবং আমি নিজেই কামড় দিতে দিয়েছি। কারণ হচ্ছে টেলিভিশন একটা ক্যামেরার জন্য একটা ডকুমেন্টারি তৈরি করার জন্য আমি নিজের শরীরে এডিস মশা বসিয়ে কামড়ানোর সুযোগ দিয়েছি।
আচ্ছা,
তার মানে এই নয় যে এডিস মশা কামড়াইলেই আমাদের ডেঙ্গু জ্বর হবে। এডিস মশাটা যদি ইনফেক্টেড না থাকে, আমি যদি শিওর থাকি যে এই মশাটা ভাইরাস দ্বারা ইনফেক্টেড না, তাহলে কিন্তু এডিস মশা কামড়াইলেও আমার ডেঙ্গু জ্বর হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে যদি এডিস মশাটা ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়, সেই মশাটা যদি আমাকে কামড়ায়, তাহলে আমাদের ডেঙ্গু জ্বর হবে। আমরা যেহেতু জানি না যে কোন মশাটা ইনফেক্টেড কোন মশাটা ইনফেক্টেড না, তাই আমি বলবো যে এডিস মশা থেকে দূরে থাকাই ভালো, আমার মতো পরীক্ষা নিরীক্ষা না চালানোই ভালো।
হ্যাঁ, কিন্তু আপনি কি নিশ্চিত হয়েছিলেন পরীক্ষা করার আগে যে ওই ওই বিশেষ এডিস মশাটি ইনফেক্টেড নয়?
আমার যেহেতু ল্যাবরেটরিতে এই মশাটা তৈরি, সেই ক্ষেত্রে আমি তো নিশ্চিত, যেহেতু এটা আমার ল্যাবরেটরিতেই তৈরি করা হয়েছে এই মশাটা। ল্যাবরেটরিতে আমার একটা কলোনি আছে, যেহেতু সেটা আউটসাইডে যেতে পারে না, এই জন্য আমি নিশ্চিত যে এটা ভাইরাস বহন করছে না, এই জন্যই আমার বডিতে আমি তাকে বসানোর সুযোগ দিয়েছি।
তো এই মশার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করার কি কি উপায় আছে, সেটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।
আসলে এডিস মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে চারটা টুলস ব্যবহার করতে হবে, চারটা অস্ত্র। প্রথম হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট বা পরিবেশগত ব্যবস্থাপনা, দুই নম্বর হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল বা জৈবিক ব্যবস্থাপনা, তিন নম্বর হচ্ছে কেমিক্যাল কন্ট্রোল বা কীটনাশক। আর কীটনাশক আবার দুই ধরনের, একটা হচ্ছে উড়ন্ত মশা মারার জন্য, আর একটা হচ্ছে বাচ্চা মশা, যে বাচ্চা মশাটা পানিতে থাকে এখানে মারার জন্য, এবং এটা নিয়মিত এবং সময় ধরেই এটাকে স্প্রে করতে হবে। আর থার্ড হচ্ছে কমিউনিটি ইনভলভ, জনগণকে যদি সম্পৃক্ত না করা হয় তাহলে এডিস মশা নিয়ন্ত্রণ হবে না। এই এডিস মশা বা মশা নিয়ন্ত্রণের জন্য চারটা পদ্ধতি বা চারটা অস্ত্র, চারটা অস্ত্রকে একসাথে ব্যবহার করতে হবে, যেটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড মসকিটো ম্যানেজমেন্ট বা সমন্বিত মশক ব্যবস্থাপনা। এটা যদি না করা হয় তাহলে এডিস মশা বা কোনো মশাই নিয়ন্ত্রণ করা যাবে না।
জি, আপনার একটা ফেসবুক পোস্টিং এ দেখছিলাম যে পুরনো গাড়ির টায়ার রেখে দিলে এবং সেখানে পানি জমা হলে এই মশা এডিস মশা সেখানে বাড়তে পারে।
আমাদের গত 19 বছরের ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্সে আমি যেটা দেখেছি, ঢাকা শহরের কোন টায়ারে যদি পানি জমে থাকে, সেই টায়ারে আমি আমি এমন কোন সময় আমার আমার লাইফে আসে নাই যে টায়ারে পানি জমে আছে সেখানে আমি এডিস মশা পাইনি। টায়ার হচ্ছে 100% পজিটিভ মানে ফর এডিস, মানে এত সুন্দর ব্রিডিং প্লেস এডিস মশার জন্য, একটু অন্ধকারাচ্ছন্ন পরিবেশ এবং টায়ারটা ঠান্ডা থাকে, ভিতরে পানিটা থাকলে এই জন্য এডিস মশার জন্য একটা উত্তম জন্মস্থান।
তো এই যে আপনি কতগুলো এর প্রতিরোধের ব্যাপারটা বললেন, তার মধ্যে যে বৈজ্ঞানিক বিষয়টা বললেন, সেই সম্পর্কে বাংলাদেশে কত কি কাজ হচ্ছে? আপনি নিজে একজন গবেষক, আপনি অধ্যাপক, তো আপনি কি মনে করেন যে এই সব বিষয়ে কতখানি কাজ হচ্ছে, আরো কত কাজ হওয়া উচিত?
আসলে হচ্ছে এই সব বিষয়ে মানে কাজটা হচ্ছে না। বাংলাদেশে তিন নম্বর অস্ত্রটা ব্যবহার করা হচ্ছে, যে কেমিক্যাল কন্ট্রোল বা কীটনাশক দ্বারা নিয়ন্ত্রণ। কিন্তু কীটনাশক দ্বারা শুধুমাত্র নিয়ন্ত্রণ করা যাবে না, আরো তিনটা অস্ত্র আছে, সেই তিনটা সিস্টেমও কাজে লাগাতে হবে, যেটা বাংলাদেশে হচ্ছে না। তো ভবিষ্যতে মেয়র মহোদয়দেরকে বা যারা মশক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবেন, আমি তাদের সাথে বসছি বিভিন্ন সময়ে, এবং আজকেও বসছিলাম, তাদেরকে আমি প্ল্যানিং দিচ্ছি যদি ভবিষ্যতের জন্য এই ক্রাইসিসটা, এবছরের ক্রাইসিসটা আমরা ফেস করার পরে আশা করি যে মেয়র মহোদয়রা বা যারা মশক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকেন তারা সচেতন হয়ে এবং বৈজ্ঞানিক উপায়ে মশা নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো নেবেন।
জি, আপনি বলছিলেন যে 1953 সালের পর এই প্রথম ফেব্রুয়ারি মাসে এবার প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং সেটা একটা কারণ। তাহলে কি এই এই যে এডিস মশার কথা বললেন কিংবা ডেঙ্গুর কথা বললেন, এটার একটা আগাম আভাস পাওয়া যায়?
আমরা তো ফেব্রুয়ারি মাসের পরে মার্চ মাসে ঢাকা শহরের প্রত্যেকটা ওয়ার্ডে স্বাস্থ্য অধিদপ্তরের নেতৃত্বে আমি সবসময় থাকি কনসালটেন্ট হিসাবে, এবং আমরা ঢাকা শহরের 98টা ওয়ার্ডে মশার ঘনত্বের জরিপ করি মার্চ মাসে শুরুতেই।
জি,
এবং সেখানে ঘনত্ব জরিপ করে আমরা এডিস মশার ঘনত্ব, যেটাকে আমরা বলি ব্রুটো ইন্ডেক্স, ব্রুটো ইন্ডেক্স যদি 20-এর উপরে পাওয়া যায় সেখানে এডিস মশা বাহিত রোগ হবে বলে ধারণা করা হয় বা প্রেডিকশন করা হয়। আমরা সে অনুযায়ী সার্ভে করে আমরা দেখেছি ঢাকা শহরের বেশিরভাগ ওয়ার্ডেই মশার ঘনত্ব বেশি, যেটা ব্রুটো ইন্ডেক্স 20-এর উপরে, এবং আমরা একটা ফরকাস্ট করেছিলাম বা একটা প্রেডিকশন করেছিলাম, এবং আমরা বলেছিলাম যে এবছর এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ ব্যাপক আকার ধারণ করতে পারে।
হ্যাঁ, তার মানে পূর্বাভাস দেওয়া সম্ভব এবং এটার প্রতিকারের জন্য ব্যবস্থা নেওয়াও সম্ভব, যেটা সম্ভবত এবার সেভাবে নেওয়া হয়নি কিংবা খেয়াল করেনি কেউ যে এটা এত গুরুত্বপূর্ণ আকার ধারণ করবে। আচ্ছা, শীতকালে কি এই রোগের কোনো প্রাদুর্ভাব ঘটতে পারে নাকি? না,
শীতকালে এডিস মশার বংশটা বংশবৃদ্ধিটা কমে যায়, কারণ বাংলাদেশের আবহাওয়াতে আপনারা জানেন শীতকালে তেমন কোনো বৃষ্টিপাত হয় না বাংলাদেশে। আপনার বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাস, এই তিনটা মাস বৃষ্টিপাত একদম জিরো থাকে। যেহেতু বৃষ্টিপাত হয় না, সেহেতু বাইরে যে মশা জন্মানোর যে পাত্র, সেই পাত্র বা কন্টেইনার গুলো তৈরি হয় না, তাই এডিস মশার ঘনত্ব শীতকালে বাংলাদেশে কমে যায়। কমে যাওয়ার কারণেই ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব খুব বেশি দেখা যায় না। তবে আমার সন্দেহ হচ্ছে যে এবছর যে মাত্রায় এডিস মশা হয়েছে, শীতকালেও হয়তো আমাদের দেশে ডেঙ্গু এর পরে ভবিষ্যতে হতে পারে।
একটা পরিশেষে একটা প্রশ্ন করি, এই ডেঙ্গু মশা কত উপরে পর্যন্ত উঠতে পারে, মানে একটা বাড়ির একতলা, দোতলা, তিনতলা কতদূর পর্যন্ত পৌঁছতে পারে?
আসলে একটা এডিস মশার এভারেজ বা গড় উড়ার ক্ষমতা হচ্ছে 300 মিটার, গড়ে 300 মিটার পর্যন্ত উঠতে পারে। এখন 300 মিটার যদি সে উঠতে পারে ভার্টিক্যালি, তাহলে হরাইজন্টালি একটু কম হবে, উপরের দিকে সে উঠতে চাইবে না। আমি এখানে একটা মজার একটা এক্সাম্পল দিতে চাই। ধরেন আপনার ক্ষুধা লেগেছে, আপনি ক্ষুধা লাগার পরে আপনি প্রথম আপনার অফিস থেকে বের হবেন, বের হওয়ার পাশের দোকানে যদি আপনি খাবার পান তাহলে কিন্তু আপনি আর বেশি দূর যাবেন না। এরপরে যদি আপনি খাবার না পান তাহলে আপনি আর একটু দূরে যাবেন। ঠিক মশার ক্ষেত্রে এরকম, যে এডিস মশার যদি রক্ত খাওয়া দরকার, সে রক্তটা যদি খুব কাছে পেয়ে যায় তখন কিন্তু আর দূরে আর যাবে না, আর যদি কাছে না পায় তাহলে হয়তো দূরে যাবে। যে সেটা ম্যাক্সিমাম কতটুকু যেতে পারবে, সে 300 মিটার পর্যন্ত তার ফ্লাইট ক্যাপাসিটি আছে গড়ে।
অধ্যাপক কবিরুল বাশার, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ভয়েস অফ আমেরিকাকেও অনেক ধন্যবাদ।